الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد على السلام هيا على السلام هيا على الفلاح هيا على الفلاح
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আজকাল এ দিনগুলোতে যে যে স্থানে জামাত প্রতিষ্ঠিত রয়েছে, মুসলিমত সংক্রান্ত ভবিষ্যৎ বাণীর প্রেক্ষাপটে মুসলিমত সংক্রান্ত জলসা বা জলসা মুসলিমত অনুষ্ঠিত হচ্ছে, 20 ফেব্রুয়ারি দিনটি সেদিন যেদিন হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে এক পুত্র লাভের সুসংবাদ দিয়েছিলেন, এ সম্পর্কে একটি বিজ্ঞাপন প্রচার করেছেন, যাতে তার বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন বা তুলে ধরেছেন। এই বিজ্ঞাপন 1886 সনের 20 ফেব্রুয়ারি ছেপে প্রচার করা হয়েছে। তো আমি যেভাবে বলেছি, এই দৃষ্টিকোণ থেকে যে যে স্থানে সম্ভব সেখানে 20 ফেব্রুয়ারি মুসলিম দিবস উদযাপন করা হয়, আর যেখানে এই নির্দিষ্ট দিনে সুযোগ না থাকে সেখানে পূর্বে বা পরে এই দিনটি উদযাপন করা হয়। মুসলিহ মওউদ দিবস উদযাপন বা সেই দৃষ্টিকোণ থেকে জলসা করা সত্যিকার অর্থে মসিহ মওউদ ইসলামের এক মহান ভবিষ্যৎবাণীর পূর্ণতার নিরিখে হয়ে থাকে। হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর জন্মের দৃষ্টিকোণ থেকে এ দিবস উদযাপিত হয় না। এ ব্যাখ্যা করলাম এই জন্য কিছু মানুষ বা এখানকার নতুন প্রজন্ম বা যুবক শ্রেণী বা স্বল্প জ্ঞানী মানুষ প্রশ্ন করে যে মুসলিম দিবস যে উদযাপন করা হয়, প্রশ্ন হল অন্য খলিফাদের জন্মদিবস কেন উদযাপিত হয় না। প্রধানত স্পষ্ট হওয়া উচিত যে এটি মুসলিমদের জন্মদিন নয়, তাঁর জন্ম হয়েছে 1889 সনের 12ই জানুয়ারি। এই ব্যাখ্যার পর আজকে আমি মুসলিহ মওউদ সংক্রান্ত ভবিষ্যৎ বাণীর বরাতে কথা বলবো। সর্বপ্রথম হযরত মসিহ মওউদের ভাষায় এই ভবিষ্যৎ বাণীর শব্দাবলী বা শব্দমালা উপস্থাপন করব, আর তার রচনাবলী থেকেও এটি প্রমাণিত এবং তার বিশ্বাস এটি ছিল যে ভবিষ্যৎবাণীর সত্যায়নকারী বা সত্যায়ন স্থল মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি ছিলেন। অনুরূপভাবে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর একই দৃষ্টিভঙ্গি ছিল, অন্য কতক বুজুর্গেরও একই বিশ্বাস ছিল যে ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল বা সত্যায়নকারী খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একইভাবে আমি যেভাবে বলেছি তার বিভিন্ন বিশেষত্ব বা বৈশিষ্ট্য ছিল, লক্ষণাবলী ছিল, এসব লক্ষণ যেভাবে পূর্ণতা লাভ করেছে, আপন পর যেভাবে তা উল্লেখ করেছে এবং অনুভব করেছেন তার কত দৃষ্টান্ত আমি তুলে ধরব। সর্বপ্রথম এই ভবিষ্যৎবাণীর শব্দমালা হযরত মসিহ মওউদ ইসলামের নিজের ভাষায় উপস্থাপন করছে। মসিহ মওউদ ইসলাম বলছেন, ভবিষ্যৎবাণী যা স্বয়ং এই অধম সংক্রান্ত, আজ 1886 সনের 20 ফেব্রুয়ারি মোতাবেক 15ই জামাদুল আউয়াল সংক্ষিপ্তরূপে ঐশী বাণী নমুনা স্বরূপ লিপিবদ্ধ করা হচ্ছে। বিশদ ও বিস্তারিত ভাবে পুস্তিকায় তা উল্লেখিত হবে পরে ইনশাল্লাহ। প্রথম ভবিষ্যৎ বাণী ঐশী এলহাম এবং মহাসম্মানিত প্রদাপান্বিত খোদা প্রদত্ত জ্ঞানের ভিত্তিতে, যিনি দয়ালু কৃপালু খোদা, যিনি মহান ও শ্রেষ্ঠ, আর যিনি সকল বিষয়ে সর্বশক্তিমান, যিনি মহান মর্যাদার অধিকারী, যার নাম অতি সম্মানিত, আমাকে সিও এলহামে সম্বোধন করে বলেছেন যে আমি তোমাকে একটি রহমত বা কৃপার নিদর্শন দিচ্ছি, সে অনুসারে যা তুমি আমার কাছে চেয়েছ। অতএব আমি তোমার বিগলিত চিত্তের দোয়া গ্রহণ করেছি, তোমার দোয়াকে সিও কৃপায় গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়েছি, তোমার হোশিয়ার পুরো লুধিয়ানার সফরকে তোমার জন্য কল্যাণময় করেছি। অতএব ক্ষমতা বা শক্তি আর কৃপা ও নৈকট্যের নিদর্শন তোমাকে প্রদান করা হচ্ছে, ফজল ও অনুগ্রহের নিদর্শন তোমাকে দেয়া হচ্ছে, বিজয়ের চাবিকাঠি তুমি প্রাপ্ত হতে যাচ্ছ। হে মুজাফফর, তোমার প্রতি সালাম বর্ষিত হোক। আল্লাহ এমনটি বলেছেন এই জন্য যে যারা জীবন প্রত্যাশী তারা যেন মৃত্যুর থাবা থেকে নিস্তার লাভ করতে পারে, আর যারা কবরে চাপা পড়ে আছে তারা যেন বেরিয়ে আসে, আর ইসলাম ধর্মের সম্মান আল্লাহ তাআলার বাণীর মর্যাদা যেন মানুষের সামনে প্রকাশিত হয়, আর সত্য সিও সকল কল্যাণ রাজি সহ আবির্ভূত হয়, আর মিথ্যা সকল অশুভ অলক্ষণের দিক নিয়ে পালিয়ে যায়, আর মানুষ যেন বুঝতে পারে যে আমি সর্বশক্তিমান যা চাই করি, অর্থাৎ খোদা তাআলা সর্বশক্তিমান, আর যেন তারা দৃঢ় বিশ্বাস রাখে যে আমি তোমার সাথে আছি। আর যারা খোদার সত্তায় ঈমান রাখে না, আর খোদা ও খোদার ধর্ম, তার গ্রন্থ এবং তার পবিত্র রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে এবং মিথ্যা প্রতিপন্ন করে, তারা যেন এক স্পষ্ট নিদর্শন লাভ করতে পারে, আর অপরাধীদের পথ যেন স্পষ্ট হয়ে যায়। সুতরাং তুমি শুভ সংবাদ গ্রহণ করো যে একজন প্রতাপশালী পবিত্র পুত্র তোমাকে দেয়া হবে, মেধাবী পুত্র তুমি লাভ করবে, সেই পুত্র তোমারই ঔরস থেকে হবে, তোমারই সন্তান এবং প্রজন্ম হবে, অর্থাৎ তার দৈহিক সন্তান হবে, শুধু দৈহিক সন্তানই নয় বরং তারই বংশ হবে। সুশ্রী পবিত্র পুত্র তোমার অতিথি আসছে, তার নাম আমনোইল এবং বশিরো, তাকে পবিত্র আত্মা দেয়া হয়েছে, সে কুলুস হতে পবিত্র, সে আল্লাহর জ্যোতি, মুবারক সে যে আসমান থেকে আসে, তার সঙ্গে ফজল সন্নিবেশিত থাকবে যে তার আগমনের সাথেই আসবে, যে প্রতাপ মাহাত্ম্য এবং ঐশ্বর্যের অধিকারী হবে, সে পৃথিবীতে আসবে এবং মসিহি নফস এবং রুহুল হকের কল্যাণে অনেককে ব্যাধিমুক্ত করবে, সে কালেমাতুল্লাহ, কেননা খোদার রহমত এবং আত্মাভিমান সিয় সম্মানিত বাণীদের সম্মানিত করে প্রেরণ করেছেন, সে অতিশয় মেধাবী ও বুদ্ধিমান হবে, সে অত্যন্ত বিনয়ী এবং পার্থিব ও আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণ করা হবে, সে তিনকে চার করবে। সোমবার শুভ সোমবার। স্নেহাস্পদ ও সম্মানিত প্রিয় পুত্র, সর্বপ্রথম ও সর্বশেষ সত্তা অর্থাৎ খোদার প্রকাশস্থল, সত্য মাহাত্মের বিকাশ স্থল, যেন আল্লাহ স্বয়ং ঊর্ধ্বলোক থেকে অবতীর্ণ হয়েছেন, যার আগমন অত্যন্ত কল্যাণময় এবং ঐশী প্রতাপ প্রকাশের কারণ হবে, জ্যোতি আসছে, জ্যোতি খোদা তাঁর সন্তুষ্টির সৌরভে তাকে সিক্ত করেছেন, আমরা তার মাঝে আপন পবিত্র আত্মা ফুকে দেব, খোদার ছায়া তার মাথায় থাকবে, সে খুব দ্রুত বড় হবে, বন্দীদের মুক্তির কারণ হবে এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি লাভ করবে, জাতিসমূহ তার মাধ্যমে আশিস মণ্ডিত হবে, এরপর সে তার আত্মিক উন্নতির পরম মার্গে উত্থিত হবে। ওয়াকানা আমরাম মাকদিয়া, এটি সেই প্রতিশ্রুত পুত্র সংক্রান্ত ভবিষ্যৎ বাণীর শব্দাবলী। এরপর হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে তিনি বলেন, একইভাবে আমার প্রথম পুত্রের ইন্তেকাল হলে নির্বোধ মৌলভী এবং তাদের বন্ধু বান্ধব খ্রিস্টান এবং হিন্দুরা তার মৃত্যুতে অনেক আনন্দ উল্লাস করেছে আর বারবার তাদেরকে বলা হয়েছে যে 1886 সনের বিষয়ই ফেব্রুয়ারিতে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কতক পুত্র ইন্তেকালও করবে, তাই কোন পুত্রের অল্প বয়সে ইন্তেকাল হওয়া অবধারিত ছিল, কিন্তু তার সত্ত্বেও তারা আপত্তি করা থেকে বিরত হয়নি। তখন খোদা তাআলা আমাকে এক দ্বিতীয় পুত্রের শুভ সংবাদ দেন। উদাহরণস্বরূপ, আমার সবুজ ইশতেহার পুস্তিকার সপ্তম পৃষ্ঠায় দ্বিতীয় পুত্রের জন্ম সম্পর্কে শুভ সংবাদ রয়েছে যে দ্বিতীয় বশির দেয়া হবে, যার দ্বিতীয় নাম হবে মাহমুদ। তিনি বলছেন যে সে যদি এখন পর্যন্ত অর্থাৎ 1888 সনের পহেলা সেপ্টেম্বর, তিনি বলছেন যে সেপ্টেম্বর 1888 সে যদিও এখন পর্যন্ত অর্থাৎ পহেলা সেপ্টেম্বর 1888 পর্যন্ত জন্মগ্রহণ করেনি, কিন্তু খোদার প্রতিশ্রুতি অনুসারে নির্ধারিত মেয়াদের ভেতর জন্মগ্রহণ করবে। আকাশ ও পৃথিবী টলতে পারে, কিন্তু তার প্রতিশ্রুতি চলা সম্ভব নয়। তিনি বলেন, এই হল সবুজ ইশতেহারের সপ্তম পৃষ্ঠার বিজ্ঞাপন, যে অনুসারে 1889 সনে পুত্র জন্মগ্রহণ করে, যার নাম মাহমুদ রাখা হয়েছে। এখন পর্যন্ত আল্লাহ তাআলার কৃপায় জীবিত আছে আর তার বয়স এখন 17 বছর। আমি পূর্বে বলেছিলাম যে একটা উদ্ধৃতি পূর্বের, পরবর্তীতে হাকিকাতুল ওয়াহিতে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন বা লিখেছেন। এ সম্পর্কে মসিহ ইসলামের আরো অনেক উদ্ধৃতি রয়েছে। এখন তা উপস্থাপনের পরিবর্তে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু তার পদমর্যাদা সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখতেন সে সম্পর্কে একটি রওয়ায়েত উপস্থাপন করব, যা পীর মনজুর মোহাম্মদ সাহেব বর্ণনা করেন। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের 6 মাস পূর্বে হযরত পীর মনজুর মোহাম্মদ সাহেব, যিনি কায়দা ইয়াসিনুল কুরআনের লেখক, খলিফা আউয়ালের কাছে নিবেদন করেন যে আজ হযরত মসিহ ইসলামের বিজ্ঞাপন ইত্যাদি পড়ে বুঝে গেছি যে প্রতিশ্রুত পুত্র হলেন মিয়া সাহেব, অর্থাৎ হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহু। তখন খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা তো পূর্বে থেকেই এই কথা জানি, তুমি কি দেখো না আমরা কত অসাধারণ ভক্তির সাথে সাক্ষাৎ করি এবং তাকে শ্রদ্ধা করি। উল্লেখিত পীর সাহেব এই শব্দগুলো লিখে সত্যায়নের জন্য খলিফা আউয়ালের কাছে উপস্থাপন করলে খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু তাতে লেখেন যে এই শব্দগুলো আমি প্রিয় ভাই পীর মনজুর আহমদ সাহেবকে উদ্দেশ্য করে বলেছি। এরপর নিচে দস্তখত করেন নুরউদ্দিন 10 সেপ্টেম্বর 1913। তিনি বলেন, 11 সেপ্টেম্বর 1913 সনের সন্ধ্যার পর উপরোল্লিখিত ঘটনার পরবর্তী দিন যা বর্ণনা করা হয়েছে, খলিফাতুল মসিহ আউয়াল ঘরে বিছানায় শায়িত ছিলেন। আমি তার পা মর্দন করছিলাম। কিছুক্ষণ পর কোনো কথা বা ভূমিকা ছাড়াই নিজেই বললেন খলিফা আউয়াল যে এখন এই বিষয়টি প্রকাশ করো না, অর্থাৎ হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদই এই ভবিষ্যৎবাণীর সত্যায়নকারী বা সত্যায়নস্থল, আর যখন বিরোধিতা হয় তখন তা ছাপিয়ে দিও বা প্রকাশ করো। এক বুজুর মৌলভি গোলাম হোসেন নম্বরদার রাজি ইয়াকুব পাড়া শিয়ালকোট, হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু মুসলিমদ সংক্রান্ত ঘোষণার পর বলেন, আমার প্রিয় নেতা পথ প্রদর্শক পথের দেশারী হযরত খলিফাতুল মসিহ সানি আল মুসলিহ মওউদ আইয়াদাহুল্লাহ তাআলা মিনাল আজিজ 30 জানুয়ারির আল ফজল পত্রিকা পড়ে খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন আল্লাহ তাআলা সত্য প্রমাণ করেছেন। হুজুরের হয়তো জানা থাকবে যে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় এই অধম আলফজল অফিসে সাদি খান সাহেব মরহুমের উপস্থিতিতে, যিনি শিয়ালকোট নিবাসী, হুজুরকে মোবারকবাদ জানিয়েছিলাম যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে খলিফাতুল মসিহ আউয়ালের পর আপনি খলিফা হবেন এবং সফল হবেন। আপনার প্রতি ওহী অবতীর্ণ হবে। এই স্বপ্ন আমি হযরত খলিফাতুল মসীহ আউয়ালকে শুনিয়েছি। হুজুর গভীর আনন্দের সাথে তা সত্যায়ন করেন এবং বলেন, এ কারণেই তার ভয়াবহ বিরোধিতা আরম্ভ হয়েছে। সৈয়দ আহমেদ শাহ সাহেব মরহুমকে ওই স্বপ্ন শুনিয়েছিলাম। আলহামদুলিল্লাহ হুজুর নিজেও মুসলিমত হওয়ার দাবি করেছেন। হযরত মুসলিহ মদ রাজিয়াল্লাহু এই ঘোষণা করেছেন 1944 সনে। তিনি বলছেন, অথবা খলিফাতুল মসীহ আউয়াল জীবদ্দশাতেই তার খলিফাতুল্লাহ হওয়ার দৃঢ় বিশ্বাস ভিত্তিক ইমান ছিল। আরেক বুজুর্গ রয়েছেন, তিনি হলেন সুফি মতিউর রহমান সাহেব বাঙালি। হযরত মুসলিহ মদ রাজিয়াল্লাহু নামে এক পত্রে লেখেন, হযরত মুসলিহ মদ সংক্রান্ত ঘোষণার পর লিখেছেন যে, আমি আমার এক স্বপ্ন বর্ণনা করা যথাযথ মনে করি। এই স্বপ্ন আমি 30 বা 24 বছর পূর্বে দেখেছিলাম। একবার পূর্বেও হুজুরের খেদমতে লিখে পাঠিয়েছি। এখন হুজুরের মুসলিহ মদ হওয়া সংক্রান্ত দাবির পর আমার এই কথা দৃঢ় বিশ্বাস জন্মে যে এই স্বপ্ন ভবিষ্যৎবাণী সম্মত। আমি স্বপ্নে দেখি যে ঈদের জন্য জনসমাগম ঘটেছে। হযরত মসীহ আলাইহিস সালাম অতি উঁচু একটি জায়গায় দাঁড়িয়ে সবুজ আল খেল্লা পরিহিত অবস্থায় খুতবা প্রদান করছেন। খুতবা শেষ হওয়ার পর আমি যখন করমর্দনের জন্য এগিয়ে যাই, দেখি যে হযরত মসীহ আলাইহিস সালাম নয় বরং হুজুরে আনোয়ার অর্থাৎ খলিফাত মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু। এই স্বপ্ন আমি জনাব কাপ্তান ডক্টর বদরুদ্দিন সাহেব ও আমার ভাই বঙ্গপ্রদেশের মুরব্বী জিলুর রহমান সাহেবের কাছে বর্ণনা করি। মুরব্বী জিলুর রহমান সাহেব বলেন, তোমাকে হযরত আমিরুল মুমিনীন সম্পর্কে মসীহ ইসলামের ভবিষ্যৎবাণী অর্থাৎ সৌন্দর্য এবং অনুগ্রহে তোমার মতো হবে এটি দেখানো হয়েছে। ভবিষ্যৎবাণীর এটি একটি শব্দ যে সৌন্দর্য এবং অনুগ্রহে তিনি তোমার মতো হবেন। অনুরূপভাবে শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব সরসাবির বর্ণনা রয়েছে, আমরা বারবার হযরত মসীহ মওউদ ইসলামের কাছে শুনেছি, একবার নয় বরং বারবার শুনেছি। তিনি বলতেন, সেই পুত্র যার কথা ভবিষ্যৎবাণীতে উল্লেখ করা হয়েছে তিনি মিয়া মাহমুদী। আমরা এটিও শুনেছি যে তিনি বলতেন, মির্জা মাহমুদের মাঝে এতটা ধর্মীয় আত্মাভিমান রয়েছে যে আমি অনেক সময় তার জন্য বিশেষভাবে দোয়া করি। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতক্ষণ আল্লাহ তাআলা নির্দেশ দেননি তিনি মুসলিম হওয়ার দাবি করেননি। যখন স্পষ্টভাবে তাকে ঘোষণা করার অনুমতি দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয়, তিনি তখন ঘোষণা করেন। তিনি বলেন যে এতে সন্দেহ নেই যে প্রতিশ্রুত পুত্র সম্পর্কে হযরত মসীহ ইসলাম যে সমস্ত লক্ষণাবলী বর্ণনা করেছেন এর বেশ কয়েকটির পূর্ণতার কারণে আমাদের জামাতের অনেকেই বলত যে ভবিষ্যৎবাণী আমারই সম্পর্কে, কিন্তু আমি সবসময় এই উত্তরেই দিতাম যে যতক্ষণ খোদা তাআলা আমাকে এমন কোন ঘোষণার নির্দেশ না দেবেন আমি করব না। অবশ্যই সেই দিন এসে গেছে যখন আমার ভাষায় আল্লাহ তাআলার এই ঘোষণা করানোর ছিল। ঘোষণার সময় তিনি বলেন, হুশিয়ারপুরের জলসায়, আমি খোদার নির্দেশের অধীনে কসম খেয়ে ঘোষণা করছি যে খোদা তাআলা আমাকে হযরত মসীহ মওউদ ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার সেই প্রতিশ্রুত পুত্র আখ্যা দিয়েছেন যার জন্য অবধারিত ছিল পৃথিবীর প্রান্তে প্রান্তে মসীহ মওউদের নাম পৌঁছানো। অবধারিত ছিল আমি সেই এক অদ্বিতীয় এবং শাস্তিদানী কঠোর খোদার নামে কসম খেয়ে বলছি যার নামে কসম খাওয়া হবে সত্যদের কাজ, যার বিরুদ্ধে মিথ্যা রটনাকারী তার শাস্তি এড়াতে পারে না। খোদা তাআলা আমাকে এই শহর লাহোরে 13 নম্বর টেম্পল রোডে শেখ বশির আহমদ অ্যাডভোকেটের ঘরে সংবাদ দিয়েছেন যে আমি মুসলিহ মওউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর সত্যায়ন স্থল এবং সত্যায়নকারী আমি সেই মুসলিহ মওউদ যার মাধ্যমে ইসলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছবে এবং পৃথিবীতে একত্ববাদ প্রতিষ্ঠিত হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসলিহ মওউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীতে প্রতিশ্রুত পুত্রের যে সমস্ত লক্ষণাবলী বর্ণনা করেছেন এর সংখ্যা ভিন্ন ভিন্ন, কোন জায়গায় 52 বা 58, যাই হোক 50-এর অধিক লক্ষণাবলী তাতে উল্লেখিত রয়েছে। তার এই বিশেষত্ব আপন পর সকলেই তার ভিতরে দেখেছে তা উল্লেখ করছে। হযরত মুসলিহ মওউদের ইন্তেকালের সময় দামেশক নিবাসী সৈয়দ আবুল ফরস আল হাশমি বর্ণনা করেন, হযরত আমিরুল মুমিনীন খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে আমাদের হৃদয় গভীরভাবে মর্মাহত ও দুঃখ ভারাক্রান্ত। এটি সেই দুঃখ ও কষ্ট দশা মাহমুদের উপর গভীর প্রভাব ফেলেছে। দামেশকের জামাত বিশেষভাবে মর্মাহত ও দুঃখ ভারাক্রান্ত, কেননা দামেশকের জামাত হুজুর রাজিয়াল্লাহ আনহুর সরাসরি রোপিত চারা গাছ তার পবিত্র হাতে এই চারা রোপণ করেছিল, আর তার বিশেষ দৃষ্টি এবং আধ্যাত্মিকতাই এতে পানি সঞ্চয় করেছে। এই চারা গাছ ফুলে ফলে সুশোভিত হয়েছে। আল্লাহ তাআলা তার সম্পর্কে সত্য বলেছেন যে বিভিন্ন জাতি তার মাধ্যমে আশিস মণ্ডিত হবে। আমরা তার দোয়ার কল্যাণে তার দৃষ্টিতে ঐশী কৃপা ভাজন হয়েছে। তিনি বলেন, আমার ভালোভাবে মনে আছে আমি যখনই হুজুর রাজিয়াল্লাহ আনহুর কাছে দোয়ার অনুরোধ করেছি, আমি তা গৃহীত হওয়ার লক্ষণ জাগতিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে স্পষ্টভাবে অনুভব করেছি। যদি আসে যদি এই ঐশী ওহী তার পক্ষে একান্ত সত্য, যাকে খোদা তালা তার সন্তুষ্টির আতরে সুরভিত করেছেন। 1944 সনের 27 জুলাইয়ের আলফাজালে জনাব মোহাম্মদ মোহেল সাহেবের একটি স্বপ্নের উল্লেখ দেখা যায়। মোহাম্মদ মোহেল সাহেব আহমদি কামালডেরা থেকে হযরত আমিরুল মুমিনীন খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর কাছে তার এক আহমদি আত্মীয় মোহাম্মদ আকরাম সাহেবের নিম্নলিখিত স্বপ্ন লিখে পাঠিয়েছেন। এই ব্যক্তি তখনও আহমদি ছিলেন না। তিনি লেখেন, 1936 সনে হুজুর যখন নওয়াব শাহ আসেন, তার এক রাত পূর্বে আমি দেখি নওয়াব শাহর চত্বরের যে বাজার, সেখানে স্টেশনের দিক থেকে বা পশ্চিম দিক থেকে এক ব্যক্তি সিংহে আরোহিত অবস্থায় আসছে। আমার কাছে আসতে দেখি যে তার পবিত্র দেহে কোরআনের আয়াত লিপিবদ্ধ আছে। আমি মানুষকে জিজ্ঞেস করি যে ইনি কে, তারা বলে যে হযরত মির্জা মাহমুদ আহমদ কাদিয়ানি। আমি জিজ্ঞেস করলাম যে তিনি কেমন, উত্তর দিল যে পৃথিবীতে সবচেয়ে বড় ওলিউল্লাহ। হযরত মসীহ মওউদের ভবিষ্যৎবাণীর সত্যতার বহিঃপ্রকাশ আল্লাহ গায়ের আহমদীদের মুখেও ঘটিয়েছেন। এক সম্মানিত ও আহমদী আলেম মলবি সামিউল্লাহ খান ফারুকি পাকিস্তান গঠিত হওয়ার পূর্বে এজহারে হক নামে একটা ট্র্যাক্টে লেখেন যে তাকে, অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে সংবাদ দেওয়া হয়। তিনি জ্ঞাতন যে আমি তোমার জামাতের জন্য তোমার বংশধর হতে এক ব্যক্তিকে দণ্ডায়মান করবো এবং তাকে আমার নৈকট্য ওহির মাধ্যমে বিশেষত্ব দেব। তার মাধ্যমে সত্য উন্নতি লাভ করবে এবং বহু মানুষ সত্য গ্রহণ করবে। তিনি বলেন যে ভবিষ্যৎবাণী পাঠ করো এবং বারবার পাঠ করো, এরপর ইমানদারের সাথে বলো যে ভবিষ্যৎবাণী কি পূর্ণ হয়নি। যখন এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল তখন বর্তমান খলিফা কেবলমাত্র শিশু ছিলেন এবং মির্জা সাহেবের পক্ষ থেকে তাকে খলিফা নিযুক্ত করার কোন প্রকার অসিহত করা হয়নি, বরং খলিফা নির্বাচন করা সাধারণ মানুষের মতামতের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। অতএব যখন অধিকাংশ মানুষ হাকিম নুরউদ্দিন রাজিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে গ্রহণ করে, তখন বিরোধীরা উপরোক্ত ভবিষ্যৎবাণীতে বর্ণিত বক্তব্য নিয়ে হাসি ঠাট্টা করেছে। খলিফা ওয়াল যখন নির্বাচিত হন, ভবিষ্যৎবাণী নিয়ে হাসি ঠাট্টা করে যে বলছে যে ছেলে খলিফা ছেলে হবে, ছেলে তো হয়নি, কিন্তু হাকিম সাহেবের মৃত্যুর পর মির্জা বশিরুদ্দিন মাহমুদ হন খলিফা মনোনীত হন। গায়ের আহমদে লিখছেন, আহমদে না, এটি সত্য কথা, তার যুগে আহমদীয় যতটা উন্নতি করেছে তা আশ্চর্যজনক। স্বয়ং মির্জা সাহেবের যুগে আহমদীদের সংখ্যা খুবই স্বল্প ছিল। খলিফা নুরউদ্দিন সাহেবের যুগেও তেমন কোনো উন্নতি হয়নি, কিন্তু বর্তমান খলিফার সময় মির্জাইয়ত অর্থাৎ আহমদীয়ত বিশ্বের প্রায় সকল ভূখণ্ডে পৌঁছে গেছে। আর অবস্থা বলছে যে আগামী আদমশুমারিতে মির্জাইদের অর্থাৎ আহমদীদের সংখ্যা 1931-এর তুলনায় দ্বিগুণেরও অধিক হবে। এক কথায় তার যুগে বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে মির্জাইয়তকে নির্মূল করার জন্য যতটা সুসংগঠিত অপচেষ্টা হয়েছে বা প্রচেষ্টা হয়েছে তা কখনো হয়নি। তিনি লিখছেন যে বস্তুত তার বংশধর থেকে ভবিষ্যৎবাণী অনুসারে এক ব্যক্তিকে জামাতের জন্য দণ্ডায়মান করা হয় এবং তার মাধ্যমে জামাত বিস্ময়করভাবে উন্নতি করে। এ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মির্জা সাহেবের ভবিষ্যৎবাণী হুবহু পূর্ণতা লাভ করেছে। এরপর ভারতের অমুসলিম শিখ সাংবাদিক অর্জুন সিং, তিনি রঙিন অমৃতসরের রঙিন পত্রিকার সম্পাদক, তিনি স্বীকার করেছেন যে মির্জা সাহেব 1901 সনে যখন বর্তমান খলিফা মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব মাত্র শিশুই ছিলেন, তখন মির্জা সাহেব ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি শুভ সংবাদ দিয়েছেন, তোমার এক সন্তান হবে, সে একদিন আমার প্রিয় ভাজন হবে, এই চন্দ্রের মাধ্যমে অন্ধকার দূর করব আর বিশ্বকে অভাবনীয় বিষয়াদি দেখাবো। শুভ সংবাদ কি? এটি তো হৃদয়ের জন্য এক আধ্যাত্মিক খাবার ছিল। পবিত্র সেই সত্তা যিনি আমার শত্রুকে লাঞ্ছিত করেছেন, তিনি বলছেন যদি এই ভবিষ্যৎবাণী বিস্ময় করছিল। 1901 সনে মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ কোন বড় আলেম বা ফাজালও ছিলেন না, আর তার রাজনৈতিক দূরদর্শিতাও ছিল অপ্রকাশিত। তখন এই কথা বলা যে তোমার পুত্র এমন এমন গুণাবলীর অধিকারী হবে, এটি অবশ্যই আধ্যাত্মিক শক্তি প্রমাণবাহী। একথা বলা যেতে পারে যে মির্জা সাহেব দাবি করে গদি বা উত্তরাধিকারের ভিত রেখেছেন, তাই হয়তো তিনি ধারণা করে থাকবেন যে আমার পর আমার স্থলাভিষিক্তের মুকুট আমার ছেলের মাথায় থাকবে। কিন্তু এই ধারণা ভুল এবং ভ্রান্ত, কেননা মির্জা সাহেব খেলাফতের জন্য এই শর্ত আরোপ করেননি যে অবশ্যই মির্জা সাহেবের বংশ এবং তার সন্তান সন্ততি থেকে খলিফা নিযুক্ত হতে হবে। যেমন প্রথম খলিফা এমন এক ব্যক্তি মনোনীত হয়েছেন মির্জা সাহেবের পরিবারের সাথে যার কোন সম্পর্ক ছিল না, এরপর প্রথম খলিফা হাকিম নুরউদ্দিন সাহেবের পর অন্য কোন ব্যক্তির জন্য খলিফা হওয়ার রাস্তা বন্ধ ছিল না। যেভাবে সে সময় লাহোরে জামাদের আমের মৌলভী মোহাম্মদ আলী সাহেব খলিফা হবার বাসনা পোষণ করতেন বা ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু অধিকাংশ মানুষ মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদকে সমর্থন করেন, এর ফলে তিনি খলিফা নিযুক্ত হন। তিনি লিখছেন যে এখন প্রশ্ন হল যদি বড় মির্জা সাহেবের মাঝে কোন আধ্যাত্মিক শক্তি কাজ না করে থাকতো তাহলে তিনি এটি কিভাবে অবগত হলেন যে আমার এ সকল গুণের অধিকারী এক সন্তান হবে। যখন মির্জা সাহেব এই ঘোষণা করেন তখন তার তিন পুত্র ছিল, তিনি তিনজনের জন্য দোয়া করে থাকবেন, কিন্তু ভবিষ্যৎবাণী কেবল একজন সংক্রান্ত। আর আমরা দেখি যে বাস্তবে সে একজন এমন প্রমাণিত হয়েছেন যিনি পৃথিবীতে এক অসাধারণ পরিবর্তন সাধন করেছেন। তখন জামাতের অবস্থা যেমন ছিল, পৃথিবীতে বিরাজমান যে মাধ্যম বা রিসোর্সেস ছিল বা জামাতের যে তখন উৎস বা রিসোর্সেস ছিল তা আজকের মতো ছিল না। যদিও আজও আমাদের হাতে পর্যাপ্ত রিসোর্সেস বা উৎস নেই, কিন্তু পূর্বের চেয়ে অনেক ভালো। কিন্তু সেই অবস্থায় আল্লাহ ঐশী সাহায্য এবং সমর্থনে পৃথিবীর প্রায় 50-এর অধিক দেশে আহমদীয়তের চারা রোপিত হয়েছে, জামাত প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় সকল মহাদেশে জামাত প্রতিষ্ঠিত হয়। এটি হযরত মুসলিহ মওউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী অনুসারে ইসলামের বিস্তার লাভ এবং তার দৃঢ় প্রত্যয়ী হওয়ারই প্রমাণ বহন করে। প্রতিশ্রুত পুত্রের আগমনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের সম্মান এবং খোদার বাণী মানুষের সামনে প্রকাশিত হওয়া। উপমহাদেশের প্রসিদ্ধ মুসলমান নেতা এবং অগ্নিগর্ভা কবি মৌলভী জাফর আলী সাহেব, যিনি জমিদার পত্রিকার সম্পাদক ছিলেন, ব্যর্থহীন ভাষায় নিজের লোকদেরকে সম্বোধন করে তিনি বলেন যে কান খুলে শোনো, তোমরা এবং তোমাদের সাঙ্গপাঙ্গরা কিয়ামত পর্যন্ত মির্জা মাহমুদের মোকাবেলা করতে পারবে না বা তার সামনে দাঁড়াতে পারবে না। মির্জা মাহমুদের কাছে কোরআন আছে এবং কোরআনের জ্ঞান আছে, তোমাদের কাছে এমন কি আছে? তোমরা কখনো স্বপ্নেও কোরআন পড়নি? মির্জা মাহমুদের কাছে এমন জামাত আছে যারা তার ইশারায় তন মন ধন তার পদতলে উৎসর্গ করতে প্রস্তুত। মির্জা মাহমুদের কাছে মুবাল্লেগ আছে, বিভিন্ন জ্ঞানের বিশেষজ্ঞ রয়েছে, বিশ্বের সকল দেশে তিনি পতাকা প্রথিত করে রেখেছেন। প্রতিশ্রুত পুত্র সম্পর্কে একটি প্রতিশ্রুতি এটি ছিল যে তিনি ধীমান এবং দৃঢ় প্রত্যয়ী হবেন এবং তাকে জাগতিক আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করা হবে। ভারতের প্রসিদ্ধ সুফি দিল্লির খাজা হাসান নিজামি তার লেখনী সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেন যে মুসলিম সম্পর্কে তিনি বলছেন যে অধিকাংশ সময় অসুস্থ থাকেন, কিন্তু কর্মগত দক্ষতা ও একাগ্রতার পথে কোনো বাদ সাধতে পারেনি। তিনি প্রবল বিরোধিতার তুফানের মুখে ঠান্ডা মাথায় কাজ করে স্বীয় মোগলী বিচক্ষণতা প্রমাণ করেছেন। আর এটিও প্রমাণ করেছেন যে মোগলরা নেতৃত্ব প্রদানের বিশেষ ক্ষমতা রাখে, রাজনৈতিক দূরদর্শিতাও রাখে এবং ধর্মীয় জ্ঞান ও প্রজ্ঞায় উৎপত্তি রাখে এবং যুদ্ধ কৌশলও জানে, আর মেধা এবং কলমের যুদ্ধেও দক্ষ। প্রতিশ্রুত পুত্র সম্পর্কে একটা সংবাদ এটি দেয়া হয়েছিল যে তিনি বন্দীদের মুক্তির কারণ হবেন। এই ভবিষ্যৎবাণীও বিভিন্ন মহিমায় পূর্ণতা লাভ করে, এমন ভাবে পূর্ণতা লাভ করেছে যে মানুষ হতভম্ব হয়ে যায়। কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন এর সাক্ষী, এই আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার কৃতিত্ব অল ইন্ডিয়া কাশ্মীর কমিটির। আর এই প্রসিদ্ধ কমিটি হযরত মুসলিহ মজাদের আহ্বান এবং পাক ভারতের বড় বড় মুসলিম নেতৃবৃন্দ জুলফিকার আলী খান, ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল, খাজা হাসান নিজামি, সৈয়দ হাবিব, সিয়াসত পত্রিকার এডিটরের পরামর্শে 1931 সালের 25 জুলাই সিমলাতে প্রতিষ্ঠিত হয়। আর এর সভাপতির দায়িত্ব খলিফা সানির হাতে ন্যস্ত করা হয়। তার সফল নেতৃত্বে ফলাফল যা দাঁড়ায় তা হল কাশ্মীরের মুসলমানগণ, যারা দীর্ঘদিন থেকে ন্যূনতম মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত, থেকে দাসত্বের জীবনযাপন করছিল, স্বল্পতম সময়ে স্বাধীন জীবনযাপনের সুযোগ পায়, তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়, রাজ্যে প্রথমবার সংসদ প্রতিষ্ঠিত হয়, বক্তৃতা এবং লেখনের স্বাধীনতার পাশাপাশি তারা যুক্তিযুক্ত প্রতিনিধিত্বের অধিকার লাভ করে। এ প্রেক্ষাপটে তার অবদানের কথা স্বীকার করতে গিয়ে মুসলমান পত্রপত্রিকা তাঁকে সাধুবাদ জানাতে গিয়ে লিখেছে যে যুগে কাশ্মীরের অবস্থা ছিল অত্যন্ত সংকীর্ণ শোচনীয়, আর তখন যারা ধর্মীয় মত ভেদ মত বিরোধ থাকা সত্ত্বেও মির্জা সাহেবকে সভাপতি মনোনীত করেছিলেন, তারা কর্মের সাফল্যকে দৃষ্টিতে রেখে সর্বোত্তম নির্বাচন করেছিলেন। সে সময় যদি ধর্মীয় মতানক্ষের কারণে মির্জা সাহেবকে মনোনীত না করা হতো তাহলে আন্দোলন পুরোপুরি ব্যর্থ হতো এবং উম্মতে মুসলিমার ভয়াবহ ক্ষতি হতো। মৌলানা মোহাম্মদ আলী জহর সাহেব, যিনি অনেক বড় আলেম এবং পণ্ডিত ছিলেন, বিদগ্ধ আলেম ছিলেন, রাজনীতিবিদও ছিলেন, তিনি হামদর্দ পত্রিকার 26 সেপ্টেম্বর 1927 সনের সংখ্যায় লেখেন যে জনাব মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ এবং তার এই সুশৃঙ্খল জামাতের কথা যদি ভাবে উল্লেখ করা না হয় তাহলে এটি অকৃতজ্ঞতার সামিল হবে। যারা ধর্মীয় বিশ্বাস সংক্রান্ত মতভেদের সমস্ত মতভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত মনোযোগ মুসলমানদের কল্যাণের জন্য নিবেদিত করে, এরা যেখানে একদিকে মুসলমানদের রাজনীতিতে গভীর আগ্রহ প্রকাশ করছে, অপরদিকে মুসলমানদের সুশৃঙ্খল করা, তবলিগ এবং তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুগভীর চেষ্টা এবং পরিকল্পনার মাধ্যমে কাজে নিয়োজিত, সে সময় দূরেন যখন এই সুশৃঙ্খল জামাতের কর্মপন্থা মুসলমান সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর জন্য মোটের উপর, আর বিশেষভাবে সেসব ব্যক্তির জন্য যারা মসজিদের গম্বুজ থেকে ইসলাম সেবার বড় বড় বুলি আওড়ায় আর তুচ্ছ দাবের মন মানসিকতা রাখে তাদের জন্য আলোকবর্তিকা প্রমাণিত হবে। তিনি বলেন, মসজিদে বসে মেম্বারে বসে তোমরা কেবল দাবি করো আর এরা কাজ করে। এরপর একজন কোরআনের প্রসিদ্ধ মুফাসসির আল্লামা আব্দুল মাজেদ দরিয়াবাদি, সেক্রেটারি পত্রিকার সম্পাদক হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তার মৃত্যু বৃত্তান্ত তুলে ধরেন, যাতে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর কোরআন সেবার প্রতি সাধুবাদ জানাতে গিয়ে বলেন যে কোরআন এবং কোরআনি জ্ঞানের বিশ্বময় প্রচার এবং তিনি তার দীর্ঘ জীবনে বীরত্ব এবং সাহসিকতার সাথে বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য যে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেছেন আল্লাহ তাআলা তাকে এর উত্তম পুরস্কার দেন। জ্ঞানের আলোকে কোরআনের সত্যতা এবং তত্ত্বজ্ঞান সম্পর্কিত যেই তাফসির ও অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করে গেছেন এর একটি সুমহান ও স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। একজন আমেরিকান পাদ্রি একবার কাদিয়ান আসে, তার জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সংক্রান্ত একটি দৃষ্টান্ত অনুসর দর্শনের কথা সে ব্যক্তি কতক আহমদের সামনে কিছু ধর্মীয় প্রশ্ন রাখে যা খুবই গুরুত্বপূর্ণ ছিল। একই সাথে এটিও বলে যে আমেরিকা থেকে আমি এই পর্যন্ত এসেছি, অনেক আলেমের সামনে আমি এই প্রশ্নগুলো রেখেছি কিন্তু এসব প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর পাইনি। এখানে এই প্রশ্নগুলো আমি আপনাদের খলিফার সামনে উপস্থাপন করার জন্য এসেছি, দেখি তিনি কি উত্তর দেন। শিমলার মৌলভী ওমরদিন সাহেব বর্ণনা করেন যে প্রশ্ন এত জটিল এবং এত অদ্ভুত প্রকৃতির ছিল যে তা শুনে আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে হুজুর একজন যুবক মাত্র ধর্মের রীতিমতো জ্ঞানও তিনি অর্জন করেননি, বয়সও স্বল্প আর অভিজ্ঞতাও খুবই কম, এসব প্রশ্নের আদৌ তিনি উত্তর দিতে পারবেন না। আর এভাবে জামাতে আহমদিয়া দুর্নাম হবে, সারা পৃথিবীতে জামাতের সম্মান পদদলিত হবে। হজরত সাহেব যদি তার প্রশ্নের উত্তর দিতে না পারেন, আমেরিকান পার্টি ফিরে গিয়ে সারা পৃথিবীতে এই অপপ্রচার করবে যে আহমদীদের খলিফা কিছুই জানে না আর খ্রিস্ট ধর্মের মোকাবেলায় আদৌ দাঁড়াতে পারবে না, কেবল নামের খলিফা, কোন জ্ঞানই নেই। এটি ছিল মৌলভী সাহেবের ধারণা। এখনো পরিস্থিতিতে আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম, চেষ্টা করলাম যে আমেরিকান পার্টির জন্য হুজুরের সাথে সাক্ষাৎ না করেই ফিরে যায়, কিন্তু সেই চেষ্টা আমি ব্যর্থ হয়েছে। সে ব্যক্তি এই চেষ্টায় না ছড়ে মনোবৃত্তি প্রদর্শন করছিল যে আমি অবশ্যই সাক্ষাৎ করে যাব। নিরুপায় হয়ে আমি হুজুরের কাছে যাইব এবং বলি যে একজন আমেরিকান পার্টি এসেছে, কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চায়, কি করব এখন। হুজুর কালক্ষেপণ না করে তাৎক্ষণিক ভাবে বলেন যে তাকে ডেকে পাঠাও। যাই হোক, আমি তাকে সাথে নিয়ে উপস্থিত হই, তাদের উভয়ের মাঝে অনুবাদক আমি ছিলাম। আমেরিকান পাদ্রি প্রথাগত কিছু কথা বলার পর তার প্রশ্ন হুজুরের সকাশে উপস্থাপন করেন, আমি হুজুরকে এর অনুবাদ শুনিয়ে দেই। হযরত মুসলিহে মত পরম সন্তুষ্ট ভাবে প্রতিটি প্রশ্ন শোনেন, তাৎক্ষণিকভাবে এমন সন্তোষজনক উত্তর এর দেন যে আমি শুনে আশ্চর্য হয়ে যাই। আমার আদৌ বিশ্বাস ছিল না যে এসব প্রশ্নের হুজুর তত্ত্বজ্ঞানপূর্ণ এবং অনন্য উত্তর দিতে পারবেন। আমি এই উত্তর ইংরেজি ভাষায় যখন আমেরিকান পাদ্রিকে শোনাই, সেও হতভম্ব হয়ে যায় আর বলে যে আমি আজ পর্যন্ত এমন যৌক্তিক এবং এমন প্রমাণ সমৃদ্ধ বক্তৃতা কারো মুখে শুনিনি, মনে হয় তোমাদের খলিফা অনেক বড় একজন আলেম আর ধর্মজগতের উপর তার অত্যন্ত গভীর দৃষ্টি রয়েছে। এটি বলে সে শ্রদ্ধার সাথে হুজুরের হাতে চুমু খায় এবং ফিরে যায়। ১৯৪৫ সনের ফেব্রুয়ারিতে হযরত মুসলিহে মত রাদিয়াল্লাহু আনহু লাহোরের আহমদিয়া হোস্টেলে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে একটি জোরালো বক্তব্য রাখেন। জাগতিক জ্ঞানে তার বিশেষ দক্ষতা ছিল। বক্তৃতার পর জলসার সভাপতি লালারাম চন্দা সাহেব এক সংক্ষিপ্ত বক্তৃতা করেন। সে বক্তৃতায় তিনি বলেন যে আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করি যে এমন মূল্যবান বক্তৃতা শোনার সৌভাগ্য হয়েছে। আমি এই জন্য আনন্দিত যে আহমদীয়ত আন্দোলন উন্নতি করছে আর উল্লেখযোগ্যভাবে উন্নতি করছে। এখন আপনারা যে বক্তৃতা শুনেছেন এতে অত্যন্ত মূল্যবান এবং নতুন অনেক কথা হয়তো সাহেব বর্ণনা করেছেন। বক্তৃতায় আমার অনেক লাভ হয়েছে। আমি মনে করি আপনারাও এই মূল্যবান তথ্য থেকে উপকৃত হয়ে থাকবেন। আমি এতেও যার পর নাই আনন্দিত যে জলসায় কেবল মুসলমানই নয় বরং অমুসলিমরাও যোগ দিয়েছে, আর আমি আনন্দিত যে মুসলমান এবং অমুসলিমদের সম্পর্কের উন্নয়ন ঘটছে। আহমদিয়া জামাতের অনেক সম্মানিত বন্ধুর সাথে আমার মত বিনিময়ের সুযোগ হয়। এই জামাত ইসলামের সেই তাফসীর এবং ব্যাখ্যা করে যা এদেশের জন্য খুবই কল্যাণকর। পূর্বে আমি মনে করতাম, আর এটা আমার ভ্রান্তিই ছিল, যে ইসলামী আইন কেবল মুসলমানদের অধিকারের কথাই বলে, অমুসলিমদের প্রতি সম্পূর্ণভাবে ভ্রক্ষেপহীন। কিন্তু আজ জামাত আহমদিয়ার ইমামের বক্তৃতা থেকে জানতে পারলাম যে ইসলাম সকল মানুষের ভেতর সাম্যের শিক্ষা দেয়, আর এটি শুনে আমি খুবই আনন্দিত। আর আমি অমুসলিম বন্ধুদের বলবো যে এমন ইসলামের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনে আপনাদের সমস্যা কোথায়। আপনারা যতটা নিষ্ঠা এবং নিরবতার সাথে আড়াই ঘন্টা হুজুরের বক্তৃতা শুনেছেন, যদি কোন ইউরোপিয়ান এটি দেখত তাহলে সে আশ্চর্য হতো যে ভারত এতটা উন্নতি করেছে। যেখানে আমি আপনাদের প্রতি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা নিরবতার সাথে শালীনভাবে বক্তৃতা শুনেছেন, সেখানে আপনাদের সবার পক্ষ থেকে হযরত ইমাম জামাতে আহমদিয়ার প্রতি বারংবার লক্ষ লক্ষ কৃতজ্ঞতা জানাবো, যে তিনি অত্যন্ত মূল্যবান তথ্য সমৃদ্ধ বক্তৃতায় আমাদেরকে উপকৃত করেছেন। আখতার ওরেনভি সাহেব MS পাটনা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রধান প্রফেসর আব্দুল মান্নান পাটনা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সাবেক প্রেসিডেন্ট তাফসীরে কবির সম্পর্কে তার এক চাক্ষুষ অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন। একে একে আমি খলিফাত মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু তাফসীরে কবীরের কয়েকটি খণ্ড প্রফেসর আব্দুল মান্নান বেদল, যিনি পাটনা কলেজের ফার্সি বিভাগের প্রধান আর পাটনা নৈশ কলেজের বর্তমান প্রিন্সিপালের সকাশে উপস্থাপন করি। তিনি এসব তফসির পড়ে এতটা প্রভাবিত হন যে তিনি শামসুল হুদা মাদ্রাসা আরবিয়া পাটনার আলেমদেরকেও তফসিরের কতক খণ্ড পাঠ করার জন্য দেন। একদিন বেশ কয়েকজন শেখ বা আলেমকে ডেকে তাদের মতামত জানতে চান। ভবিষ্যৎবাণী ছিল যে কোরআনের জ্ঞানেও তাকে সমৃদ্ধ করা হবে। একজন আলেম বলেন যে ফার্সি তফসির গুলোর ভিতরে এমন তফসির পাওয়া যায় না। প্রফেসর আব্দুল মান্নান সাহেব বলেন, আরবি তফসির সম্পর্কে আপনার কি মতামত? আলেম সাহেব নীরব থাকেন। কিছুক্ষণ পর তাদের একজন বলেন যে পাটনায় সব আরবি তফসির পাওয়া যায় না, মিশর ও সিরিয়ার সব আরবি তফসির পাঠ করার পরেই সঠিক মতামতে উপনীত হওয়া সম্ভব। প্রফেসর সাহেব প্রাচীন আরবি তফসির নিয়ে আলোচনা আরম্ভ করেন, বলেন যে মির্জা মাহমুদের তফসিরের মানের কোন তফসির কোন ভাষায় পাওয়া যায় না। আপনারা মিশর এবং সিরিয়া থেকে আধুনিক তফসির আনিয়ে নিন, আর কয়েক মাস পরে আমার সাথে কথা বলবেন। আরবি এবং ফার্সি ভাষার আলেমেরা হতভম্ব হয়ে যায়। সখরের কুরাইশি আব্দুর রহমান সাহেব হুজুরের জ্ঞানের জগতে জাদুকরী ব্যক্তিত্বের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে হুজুরের সখরে অবস্থানকালে সব বন্ধু তাদের ও আহমদী বন্ধুদের হুজুরের সাথে সাক্ষাতের জন্য নিয়ে আসতো। আমার এক বন্ধু যে প্রায় সময় জ্ঞানের বড় বড় দাবি করত সাক্ষাতের জন্য নিয়ে আসে, হুজুর অধিবেশনে বসেছিলেন, বন্ধুরা বিভিন্ন প্রশ্ন করতো, হুজুর উত্তর দিতেন, কিন্তু সেই ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত নীরবই থাকে। অধিবেশনের সমাপ্তিতে আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি কোনো প্রশ্ন করলেন না, সেই ব্যক্তি অবলীলায় উত্তর দেয় যে এখানে কথা বলা নিজেকে উলঙ্গ করার মতো বিষয়। সে ভয়াবহ বিরোধী ছিল, কিন্তু হুজুরের আলোচনা এতটা প্রভাব বিস্তারী ছিল যে সে বলে এখান থেকে ইমান বাঁচিয়ে বেড়ে যায়, উত্তম প্রশ্ন করা তো দূরের কথা। একটি সাপ্তাহিক পত্রিকা ফারসের সম্পাদক লালা করমচাঁদ কয়েকজন সাংবাদিক সহ কাদিয়ান যান। হুজুর আজিজের ব্যক্তিত্বে গভীরভাবে প্রভাবিত হয়ে ফিরে যান এবং পত্রিকায় এই সম্পর্কে প্রবন্ধ লেখেন। তিনি বলেন যে আমরা জাফরুল্লাহ খানকে অনেক বড় আলেম, অনেক বড় মানুষ মনে করতাম। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব তখন ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন, কিন্তু মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদের সামনে তার অবস্থান মক্তবের এক শিশুর ন্যায়। তিনি প্রতিটি বিষয়ে তার চেয়ে উত্তম দৃষ্টিভঙ্গি রাখেন। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু পদমর্যাদা অনেক উন্নত এবং অনেক উন্নত মতামত এবং উত্তম যুক্তি উপস্থাপন করেন। তার ভিতর রাষ্ট্রের সাংগঠনিক দক্ষতা রয়েছে এবং ব্যক্তি খুব সহজেই কোন রাজ্যকে রাষ্ট্রকে উন্নতির পরম মার্গে নিয়ে যেতে পারে। একজন জ্ঞান প্রিয় বন্ধু, জ্ঞান অন্বেষী বন্ধু কাদের জসায় যোগদান করেন। তিনি হযরত মুসলিম মদ এবং তার অনুসারীদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন যে আমি আরেকটি কথা যা গভীর মনোযোগ সহকারে দেখেছি তা হল পুরো দল, পুরো জামাত, পুরো ভিড় আর পুরো গোষ্ঠী সে এক পবিত্র চেতা খলিফার ছোট আঙ্গুলের ইশারায় ওঠা বসা করছিল। হযরত ইমাম জামাত আহমদিয়া সম্পর্কে আমি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এই ব্যক্তি লেখনী সম্রাট, বক্তৃতার গভর্নরের মহান দক্ষতা রাখেন, সাংগঠনিক যোগ্যতার ক্ষেত্রে এক অসাধারণ গভর্নর বটে। আল্লামা নিয়াজ ফাতেপুরি তাফসীরে কবীরের তৃতীয় খণ্ড পাঠ করার পর বলেন যে তাফসীরে কবীরের তৃতীয় খণ্ড আজকাল আমার সামনে রয়েছে, আমি গভীর দৃষ্টিতে তা দেখছি। এতে কোনো সন্দেহ নেই যে কোরআন অধ্যয়নের একটা সম্পূর্ণ নূতন আঙ্গিক তিনি সৃষ্টি করেছেন। আর এই তাফসীর স্বীয় ধরন প্রকৃতি দেখে পূর্বের সব তাফসীর থেকে পৃথক, যাতে যৌক্তিক জ্ঞান এবং ধর্মীয় শাস্ত্রবিধি ঐতিহাসিক জ্ঞানের খুব সুন্দর সমন্বয় ঘটানো হয়েছে। আর জ্ঞানের সমুদ্র তুল্য গভীরতা, তার দূরদৃষ্টি, তার অসাধারণ অন্তর্দৃষ্টি অবিচক্ষণতা, তার যুক্তি প্রমাণের সৌন্দর্য তার প্রতিটি শব্দ থেকে স্পষ্টভাবে প্রতিভাত হয়। পরিতাপ, আমি কেন এ পর্যন্ত এ সম্পর্কে অনবহিত চলে আসছি? হায়, আমি যদি এর সবগুলো খণ্ড পড়তে পারতাম। গতকাল সূরা হুদের তাফসীরে হযরত লূত আলাইহিস সালাম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পাঠ করে গভীরভাবে আন্দোলিত হয়, আর অবলীলায় এটি লিখতে বাধ্য হই যে তিনি হাওলায় বা নাদের তাফসীর কর্তৃক সাধারণ মুফাসসির থেকে পৃথক আলোচনার যে পন্থা অবলম্বন করেছেন তার সাধুবাদ জানানোর ক্ষমতা আমার নেই, খোদা তাকে দীর্ঘায়ু দিন। অতএব আপন পর সকলেরই মুসলিম সম্পর্কে যে মতামত এবং অভিব্যক্তি রয়েছে, তার সাথে সাক্ষাৎ করে তার ব্যক্তিত্বের যে গভীর প্রভাব তাদের উপর পড়ত, আর তার বিশেষত্বের ধারণা এবং জ্ঞান সবাইকে হতভম্ব করত, ভবিষ্যৎবাণীর সত্যতারই এগুলো স্পষ্ট বহিঃপ্রকাশ। আজকাল যেসব জলসা হচ্ছে তাতে ভবিষ্যৎবাণীর উল্লেখ, তার অবদানের কথা শুনে যেখানে হযরত মুসলিহ মদ রাজিয়াল্লাহ আনহুর আধ্যাত্মিক মর্যাদার ক্রমোন্নতির জন্য আমাদের দোয়া করা উচিত, সেখানে আমাদের নিজেদের অবস্থা ক্ষতিও দেখা উচিত। জামাতের প্রত্যেক ব্যক্তির আহমদীয়তের উন্নতির জন্য এক দৃঢ় সংকল্প নিয়ে নিজের সকল শক্তি সামর্থ্য এবং যোগ্যতাকে চমকানো এবং তা ব্যবহারের জন্য তা কাজে রূপায়িত করার জন্য আবশ্যক। যদি আমরা এটি করি তাহলে আমরা নিজেদের জীবনেই পূর্বের চেয়ে বেশি আহমদীয়তকে উন্নতি করতে দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر